ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সমূহ 2013 সাল থেকে বিরোধী দলের সহ শত শত ব্যক্তিকে অবৈধভাবে আটক করছে।
রয়েছে আমাদের কলকাতার সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট। তাছাড়াও রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউরোপ সফর নিয়ে একটি রিপোর্ট।
The president has his own impulses. He may decide he wants to push the meeting in some unexpected direction.
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। ইউরোপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বসাধারণের উদ্দেশ্যে দেওয়া তাঁর প্রথম প্রধান ভাষণে সতর্ক করে দিয়েছেন যে পশ্চিমের মূল্যবোধগুলো আক্রমণের সম্মুখীন হয়েছে। তিনি জিজ্ঞেস করেন, তাহলে কি পশ্চিমী জনগণ এর জন্য লড়তে প্রস্তুত? পোল্যান্ডের ওয়ারসোতে প্রেসিডেন্ট বলেন, আমাদের সময়কার মৌলিক প্রশ্ন হচ্ছে, পশ্চিমের কি টিকে থাকার ইচ্ছে আছে? আমাদের মূল্যবোধকে যে কোনো মূল্যে রক্ষা করার ব্যাপারে আমরা কি আস্থাশীল? আমাদের নাগরিকদের প্রতি কি আমাদের সেই সম্মানবোধ আছে যাতে আমরা আমাদের সীমান্ত রক্ষা করতে পারি? 5,000 লোকের সমাবেশে ট্রাম্প বলেন, আমরা সবসময় নতুন নাগরিকের স্বাগত জানাব যারা আমাদের মূল্যবোধ পোষণ করে এবং আমাদের জনগণকে ভালোবাসে, কিন্তু যে কোনো ধরনের সন্ত্রাসবাদ এবং উগ্রবাদের ব্যাপারে আমাদের সীমান্ত বন্ধ রাখা হবে। অনেক পোল্যান্ডবাসী প্রেসিডেন্ট ট্রাম্পের কিছু মুসলিম দেশ থেকে অভিবাসন নিষিদ্ধ করার প্রস্তাব সমর্থন করেন এবং তারা ইউরোপ থেকে শরণার্থীদের কোটা গ্রহণের তীব্র বিরোধীও বটে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁকে জিতিয়ে দিতে রাশিয়া হস্তক্ষেপ করতে পারে, কিন্তু তিনি এ কথাও বলেন যে অন্যান্যরাও হয়তো হস্তক্ষেপ করেছে। জার্মানির হ্যামবুর্গে G20 বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে ওয়ারসোতে এক সংবাদ সম্মেলনে বলেন, আমার মনে হয় রাশিয়া থাকতে পারে, অন্য লোকেরাও থাকতে পারে, অন্য দেশেরাও থাকতে পারে। আমার মনে হয় আরও অনেক লোক হস্তক্ষেপ করে থাকতে পারে, কেউই জানেন না, কেউই ঠিকমতো জানেন না। ট্রাম্পের এই বিবৃতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর নিশ্চিত উপসংহারের বিপরীত, যেখানে তারা বলছে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে এই অভিযান পরিচালনা করেছেন যাতে যুক্তরাষ্ট্রের এই নির্বাচনকে কলুষিত করা যায় এবং ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের সুনাম ক্ষুণ্ণ করা যায়। গোয়েন্দা দপ্তর এই কথাটি জানতে পারে নভেম্বরের নির্বাচনের 3 মাস আগেই অগস্টে, যে কারণে ট্রাম্প প্রশ্ন তুলেছেন কেন তার পূর্বসূরী সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এ ব্যাপারে কিছুই করেননি। বাংলাদেশে সুন্দরবন সংলগ্ন রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের স্থান নিয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির যে আপত্তি ছিল তা সংস্থাটি প্রত্যাহার করে নিয়েছে বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
সুন্দরবন সংলগ্ন রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের স্থান নিয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির যে আপত্তি ছিল তা সংস্থাটি প্রত্যাহার করে নিয়েছে বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। বৃহস্পতিবার শেষ বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পোল্যান্ডের ক্রাকোতে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির 41তম অধিবেশনে ইউনেস্কো তাদের আপত্তি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অধিবেশনে সুন্দরবনের যে ঐতিহ্য রক্ষায় সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে বাংলাদেশের পক্ষ থেকে ইউনেস্কোকে আশ্বস্ত করা হয়েছে। অধিবেশনে প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
একটি শীর্ষস্থানীয় মানবাধিকার গোষ্ঠী 2013 সাল থেকে বিরোধী দলে ব্যক্তিদের গুম ও আটকের জন্য বাংলাদেশ সরকারকে দায়ী করেছে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে সরকারের বিশেষ বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন অথবা পুলিশের গোয়েন্দা শাখা এইসব গুমের জন্য দায়ী। এই প্রতিবেদনে সাক্ষী ও পরিবারের সদস্যদের উদ্ধৃত করে বলা হয়েছে, অন্তত 90 জনকে গত সপ্তাহে আটক করা হয়। তারা বলছে যে এইসব ব্যাপারে বাংলাদেশ সরকারের কাছ থেকে যে মন্তব্য পাওয়া হয়েছিল চাওয়া হয়েছিল, তারা এর কোনো জবাব দেয়নি। এইসব অভিযোগ তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনারকে আমন্ত্রণ জানাতে হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে। এ সম্পর্কে আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর টেলিফোন বার্তা।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশে গোপনে আটক এবং গুম শীর্ষক এক দীর্ঘ রিপোর্টে বলেছে, বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সমূহ 2013 সাল থেকে বিরোধী দল সহ শত শত ব্যক্তিকে অবৈধভাবে আটক করে গোপনে স্থানে লুকিয়ে রেখেছে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, 2016 সালেই কমপক্ষে 90 জন ব্যক্তি গুমের শিকার হয়েছেন, যাদের মধ্যে 21 জনকে হত্যা করা হয়েছে, 9 জন নিখোঁজ রয়েছেন। হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের মানবাধিকার সংস্থা অধিকারকে উদ্ধৃত করে বলেছে, 2017 সালের প্রথম 5 মাসে 48 জনকে নিখোঁজ করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ গুম এবং অবৈধভাবে আটক করা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এবং দ্রুততার সাথে নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত এবং দোষীদের বিচারের ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছে। সংস্থাটির এশিয়া বিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেছেন, পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে দোষী ও নির্দোষ সাব্যস্ত করা, বাঁচিয়ে রাখা বা না রাখার স্বাধীনতা যেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে দিয়ে দেওয়া হয়েছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবেদন সঠিক নয় বলে একে নেতিবাচক প্রচারণা বলে উল্লেখ করেছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এ সম্পর্কে আমির খসরুরই একটি বিস্তারিত প্রতিবেদন শুনবেন বিশ্ব সংবাদের পর।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
জার্মানিতে G20 সম্মেলনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হবে বলে যে ধারণা করা হয়েছিল তা হচ্ছে না। চীন ওই বৈঠকের সম্ভাবনার কথা বাতিল করে দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
জার্মানিতে আসন্ন G20 সম্মেলনে চীনা প্রধানমন্ত্রী শি জিনপিং এর সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হওয়ার যে প্রত্যাশা ছিল বৃহস্পতিবার, সেই সম্ভাবনা চীনের তরফে উড়িয়ে দেয়া হলো। চীনের মতে এখন কথাবার্তার পরিবেশ নেই। অর্থাৎ কিনা, গত প্রায় 3 সপ্তাহ ধরে চীন ভারত সীমান্তে যে উত্তেজক পরিস্থিতি, দুই প্রধানমন্ত্রীর বৈঠকে সেটা নিরসনের আশা আর রইল না। কেন এমন কঠোর অবস্থান নিচ্ছে চীন? চীনের অন্যান্য ছোট ছোট প্রতিবেশী দেশের সামনে ভারতকে অপদস্থ করারই কৌশল? এই বিবাদে ভারত ও চীন ছাড়াও জড়িয়ে গিয়েছে ভুটানও। সীমান্তে চীন নতুন যে রাস্তা নির্মাণ করছে সেটা চীনের জমিতে নাকি ভারতের বা ভুটানের, এই প্রশ্ন নিয়েই দুই পরমাণু শক্তিধর দেশের বিবাদ। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কলকাতা থেকে গৌতম গুপ্ত আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দার্জিলিং পাহাড়ে যে টানা বাঁধ চলছিল তা অনির্দিষ্ট সময়ের জন্য চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে পাহাড়ের সব দলের প্রতিনিধিদের নিয়ে গঠিত সমন্বয় কমিটি। বৃহস্পতিবার তারা এই ঘোষণাটি দেয়।
বৃহস্পতিবার দীর্ঘ বৈঠকের পর সন্ধ্যেবেলায় দার্জিলিং পাহাড়ের বিভিন্ন দলের প্রতিনিধিদের নিয়ে তৈরি সমন্বয় কমিটি জানিয়ে দিল, গত 17 জুন থেকে অনির্দিষ্টকালের যে বন্ধ শুরু হয়েছে তা চলতেই থাকবে। বন্ধ চালিয়ে যাওয়া নিয়ে অবশ্য দলগুলির মধ্যে বিমত ছিল। কেউ কেউ মনে করছিলেন মানুষকে রসদ জোগাড়ের প্রস্তুতির কোন রকম সুযোগ না দিয়েই শুরু হয়ে গিয়েছিল হঠাৎই বন্ধ, তাই বহু পরিবারেই এখন খাওয়া দাওয়াই ঘোর সংকটে। তাই বন্ধ এখন তুলে না নিলেও কয়েকটা দিনের জন্য অন্তত শিথিল করলে মানুষ রসদটা সংগ্রহ করে নিতে পারবেন। কিন্তু জানা যাচ্ছে গোর্খা জনমুক্তি মোর্চার উগ্রপন্থী অংশের চাপেই বন্ধ চালিয়ে যাওয়ারই সিদ্ধান্ত নিতে হয়। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC বলছে যে দক্ষিণ আফ্রিকা সুদানের প্রেসিডেন্ট ওমর আল বাশিরকে গ্রেপ্তার না করে ICC প্রতি তার দায়িত্ব লঙ্ঘন করেছে। ওমর আল বাশিরকে গণহত্যার অভিযোগে খোঁজা হচ্ছে। ওই আদালত পরিচালনাকারী বিচারক কুনো তারফুসের আজ বলেছেন যে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে দক্ষিণ আফ্রিকার অঞ্চলে থাকার সময় দেশটি আদালতের অনুরোধ রক্ষা করতে ব্যর্থ হয়েছে। আদালত অবশ্য এই বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে পাঠায়নি। এই পরিষদই ICC দায়িত্ব দিয়েছে সুদানের দারফুর অঞ্চলে যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যাপারে। ICC আরও লক্ষ্য করেছে যে দক্ষিণ আফ্রিকার আদালতগুলো বশিরকে 2015 সালে সে দেশ সফরের সময় গ্রেপ্তার করতে ব্যর্থতার জন্য সরকারের সমালোচনা করেছে। তারা বলছে যে এই মামলা জাতিসংঘে নিয়ে গেলেও কোনো সুফল পাওয়া যাবে না। অধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বৃহস্পতিবারের এই রায়ের ওপর দ্রুত দেওয়া এক মন্তব্যে বলেছে যে এতে প্রমাণিত হয়েছে যে গ্রেপ্তার থেকে বশির অব্যাহতি পেতে পারেন না এবং অন্যান্য দেশ যেন দক্ষিণ আফ্রিকাকে এ ব্যাপারে অনুসরণ না করে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। আপনারা খবরেই শুনেছেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছে বাংলাদেশে 2013 সাল থেকে শত শত মানুষকে অবৈধভাবে আটক করে গোপন স্থানে লুকিয়ে রাখা হয়েছে। এ সম্পর্কে বিশ্লেষণ করেছেন দুজন বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট আইনবিদ ও সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শাহদিন মালিক এবং মানবাধিকার সংগঠন আইন সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শিপা হাফিজা। এ বিষয়ে ঢাকা থেকে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এক প্রতিবেদনে বাংলাদেশে 2013 সাল থেকে শত শত মানুষকে অবৈধভাবে আটক করে গোপন স্থানে লুকিয়ে রাখা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে 2016 সালে 90 জনকে গুম করা হয়েছে বলে তথ্যাদি দেওয়া হয়েছে। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে এ কাজ পরিচালনায় অবাধ স্বাধীনতা প্রদান করা হয়েছে বলেই প্রতীয়মান হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। এমনকি মানবাধিকার মানুষের জীবন ও আইনের প্রতি তোয়াক্কা না করাকে সরকারের একটি অভ্যাসে পরিণত হয়েছে বলেও হিউম্যান রাইটস ওয়াচ ওই প্রতিবেদনে উল্লেখ করেছে। প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ করেছেন দুজন বিশ্লেষক, বিশিষ্ট আইনবিদ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শাহদিন মালিক এবং মানবাধিকার সংগঠন আইন সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শিপা হাফিজা। বিশিষ্ট আইনবিদ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শাহদিন মালিক বলেন,
গুমের ব্যাপারটা গত 3-4 বছর ধরে ক্রমাগত ঘটছে এবং আমরা ক্রমাগত এই জন্য কথা বলছি, প্রতিবাদ করছি, সেমিনার করছি, মানববন্ধন করছি, লেখালেখি করছি। গুমটা কিন্তু হত্যার চেয়ে অনেক বেশি ভয়াবহ, অনেক বেশি নৃশংস। যে পরিবারের সদস্য গুম হচ্ছে তার কাছে এটা সবচেয়ে দুর্বিষহ। অনেক ক্ষেত্রে যদি আমাদের ক্রস ফায়ারে যে মারা যায়, হত্যা হলেও নিহত হলেও পরিবারগুলি অন্তত লাশ দাফন করে ব্যাপারটা শেষ করে শোক করতে পারে, কিন্তু গুম হয়ে যাওয়ার যে অনিশ্চয়তা, এটা আমাদের মতে নৃশংসতম অপরাধ। এবং এই অপরাধগুলি স্পষ্টতই আইন শৃঙ্খলা বাহিনী করছে। এটা আমি এই জন্য বলছি যে ঘটনার যে প্যাটার্ন, যেভাবে প্রত্যেকটা ঘটনাই ঘটছে, প্রায় প্রত্যেকটা ঘটনাই যে মাইক্রোবাসে এসে 6-7-8 জন লোক হঠাৎ কাউকে ধরে মাইক্রোবাসে তুলে নিয়ে গেল, যারা ছাড়া পাচ্ছে তারা প্রত্যেকেই বলেছে যে তাদের চোখ বেঁধে কোথায় নিয়ে গেছে, কিভাবে নিয়ে গেছে, রেখেছে, তারা কেউ কিছু বলতে পারে না। কিন্তু এই যে প্রতিটা ঘটনা একেবারে 100% না হলেও 90% ঘটনা যখন একভাবে হচ্ছে, এটা স্পষ্টতই এই ব্যাপারে প্রশিক্ষিত দক্ষ লোক ছাড়া এটা সাধারণ অপরাধীদের পক্ষে কোনো মতেই করা সম্ভব না। আমাদের দেশে গত 5 বছরেও সংগঠিত অপরাধ, যেমন ব্যাংক ডাকাতি, তাই ভাবে অপবিতা, প্রায় প্রত্যেকটাই হয়তো 2-4টা রিক্সাটি হতে পারে, প্রায় প্রত্যেকটাই আইন শৃঙ্খলা বাহিনী করছে। এবং এইটা একটা দেশ চালানোর জন্য সবচেয়ে ভয়াবহ পন্থা, সবচেয়ে নৃশংস পন্থা, এবং এই পন্থাটা হলো আইনের শাসনের সবচেয়ে বড় খেলা। এটা আমরা অনেক বছর ধরে বলছি। সত্যি কথা বলতে কি এখন বলতে দ্বিধা নাই যে অনেক ক্ষেত্রে ভয়ে ভয়ে বলি, কিন্তু এটার তো হিউম্যান রাইটস ওয়াচ যে রিপোর্টটা দিয়েছে, এই রিপোর্টটাতে আমার মনে হয় আমরা যে বাস্তবতার কথা বলছি সেটাই ফুটে উঠেছে।
হিউম্যান রাইটস ওয়াচ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং সাথে সাথে সরকারের ভূমিকার সমালোচনা করেছে। এ সম্পর্কে ডক্টর শাহদিন মালিক বলেন,
এইটা তো ধর আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে আজকে না এটা শুরু হয়েছে 2002 এর শেষের দিকে, যখন অপারেশন ক্লিন হার্ট হলো, তখন থেকে শুরু হয়েছে এবং ক্রমাগত ভাবে এটা বাড়ছে এবং অন্যান্য বিশেষ করে আমরা দক্ষিণ আমেরিকার বা সেন্ট্রাল আমেরিকার দেশগুলির অভিজ্ঞতা থেকে জানি যে যেই দেশে আইন শৃঙ্খলা বাহিনী এটা করা শুরু করে তখন সরকারের পক্ষে, সব দেশের সিভিলিয়ান সরকারের পক্ষে এটা বন্ধ করা প্রায় অসম্ভব হয়ে যায়। এবং আমাদের আশঙ্কা হলো এখন হয়তো আমাদের সরকার ওই পর্যায়ে চলে গেছে কিনা, এইসব করতে করতে এখন সরকারও চাইলে এটাকে দু চারটা কমাতে পারবে, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ, সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা এখন এই সরকারেরও ক্ষমতা আছে কিনা সেটা সম্পর্কে আমাদের শঙ্কা হচ্ছে। অর্থাৎ এখানে করণীয় হবে এইরকম আন্তর্জাতিক সংস্থাগুলি যদি আরো আরো যদি তারা শক্তিশালী কথাবার্তা বলে, আমরাও এই ভয়ের মধ্যে থেকেও যতদূর সম্ভব আমাদের বলতে হবে এবং দেশের মানুষকেও বুঝতে হবে যে এই পথে গেলে প্রত্যেকটা দেশকে চরম মূল্য দিতে হয়েছে,
বলছিলেন ডক্টর শাহদিন মালিক। এদিকে আইন সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শিপা হাফিজা বলেন,
চ্যানেল কনফ্লিক্ট অনেক বেশি এবং সেটা একটা কারণ হতে পারে। আর যেহেতু ফ্রিডম অফ এক্সপ্রেশনটা এখন অনেক সংকুচিত হচ্ছে, সেটা একটা কারণ হতে পারে, যার ফলে আমরা দেখছি যারাই এইসব ব্যাপারে জোর গলায় বলছেন, ইনফরমেশন দিচ্ছেন কিংবা জড়িত আছেন যারা ফ্রিডম অফ এক্সপ্রেশনের প্রমোশনে, তাদের উপরে এই ধরনের ঘটনা ঘটছে তাদের উপর নিয়ে। আমাদের যে রিসেন্ট যে রিপোর্টটা আমরা এনসেন্স থেকে করেছি সেখানে আমরা দেখেছি এই গুম এবং এক্সট্রাজুডিশিয়াল কিলিংগুলোর সংখ্যা বেড়েছে। কেন বেড়েছে তার যেটা কারণ বললাম, আমাদের এখানে পলিটিক্যাল পার্টি আসলে তো একটাই, অন্যরা কেউই রিকগনাইজ না, কিংবা রিকগনাইজ কিন্তু এখন গভর্নমেন্টের দ্বারা তেমন রিকগনাইজ না। আর তাদের কোনো রকম বিরোধীদলীয় হিসেবে জনগণের জন্য যে কাজ তারা করবে সেরকম কাজও কোনো দর্শনযোগ্য নয়। মনে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ওই তারাও একইভাবে দায়ী, এই জন্য যে যে হারে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারীর উপরে যে ইনভেস্টমেন্ট করেছেন সরকার, সেই হিসেবে কোনো রকম রেজাল্ট আমরা পাচ্ছি না। আপনি যদি বিবিএস এর রিপোর্টটাই দেখেন, আমাদেরটা বাদ দিলাম, 2015, সেখানে দেখা যায় ১% মানুষ পুলিশের কাছে অ্যাক্সেস পায়। তার মানে আপনি বুঝতেই পারছেন তাদের যে কর্মতৎপরতা আসলে সাধারণ মানুষের কিংবা যাদের মানবাধিকার হরণ হচ্ছে তারা সেখানে পৌঁছাতে পারে না।
বিশেষজ্ঞ এবং বিশ্লেষকরা মনে করেন গুম, অবৈধ আটক জাতীয় কর্মকাণ্ড অব্যাহত থাকলে তা রাষ্ট্রের জন্য চরম ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সবাইকেই এই বিষয়টি উপলব্ধি করতে হবে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শিল্পোন্নত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বিশ্বের শীর্ষ দেশগুলোর সম্মেলন হচ্ছে শুক্র ও শনিবার জার্মানির হামবার্গে। বৈশ্বিক অর্থনৈতিক নীতিমালা পরিচ্ছন্ন করাই এবারকার সম্মেলনের লক্ষ্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যোগ দিচ্ছেন সম্মেলনে। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতাদের রিপোর্ট থেকে তথ্য নিয়ে G20 সম্মেলনের নানা দিক নিয়ে আলোচনা করছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সাবরিনা। বিশ্ব জনসংখ্যার 2/3 বসবাস যেসব দেশে, সেই সব দেশের রাষ্ট্রপ্রধানেরা যোগ দিচ্ছেন G20 সম্মেলনে জার্মানির হামবর্গে। বিশ্ব অর্থনীতির 80% তাদের নিয়ন্ত্রণে। সম্মেলন শুরুর আগে অংশগ্রহণকারী দেশগুলোর নেতাদের প্রতি IMF আহ্বান জানিয়েছে যেন বৈশ্বিক প্রেক্ষাপটে বাণিজ্য এবং অর্থনীতি খাতে যে সকল বৈপরীত্য বা মতানৈক্য রয়েছে তারা দূর করার মতো একটি নীতিমালা প্রণয়নের চেষ্টা করেন ওই সম্মেলনে। IMF এক বিবৃতিতে বলেছে, ধনী এবং শিল্পোন্নত দেশের নেতাদের এই সম্মেলনে যদি অদূরদর্শী বা অস্পষ্ট কোনো সিদ্ধান্ত হয় বা না হয় তা বিশ্বের সকল দেশের জন্যে ক্ষতির কারণ হতে পারে। বৈশ্বিক বাণিজ্যে মতানৈক্য যত দূর সম্ভব দূর করতে হবে এই সম্মেলনে IMF এই আহ্বানই জানিয়েছে। তবে অস্ট্রেলিয়ার RMIT ইউনিভার্সিটির অধ্যাপক, ইউরোপ বিষয়ের বিশেষজ্ঞ ব্রুস উইলসন বলেছেন, জি টোয়েন্টি সম্মেলনের মূল লক্ষ্য ব্যাহত হতে পারে বৈশ্বিক কিছু চলমান সংকটের কারণে।
I think it's sideline discussions, but I think we will find that the agenda of the G20 is overtaken to some degree by the international security concerns.
উইলসন বলছিলেন, সম্মেলনে অংশগ্রহণকারী দেশের নেতৃবৃন্দ এবং সম্মেলনের বাইরে অনুষ্ঠিত যে সাইডলাইন মিটিংগুলো কিংবা রাষ্ট্রপ্রধানদের মধ্যেকার ওয়ান টু ওয়ান বৈঠক যেগুলো হবে, তার মূল ইস্যু হয়ে উঠতে পারে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, পারমাণবিক কর্মসূচি কিংবা সিরিয়ার গৃহযুদ্ধ, সন্ত্রাস নিরসন, জলবায়ু পরিবর্তনের মতো অপরপর যেসব বৈশ্বিক সংকট রয়েছে সেই বিষয়গুলো। ব্রুস উইলসন বলেন,
along with the European Union in general.
Is this going to be a contentious issue?
I think there's no doubt that Europe was very disappointed with the decision by the United States president to withdraw from the Paris Agreement. That, of course, is yet to be implemented, so there is still some hope, I think, that it will be a decision that might be reversed, and I don't doubt that President Trump will be under some pressure to rethink his position.
Bruce Wilson বলছিলেন, চলমান সংকটসহ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে অ্যাঙ্গেলা মার্কেল এবং জলবায়ু সংক্রান্ত যেসব বিষয়ে মতানৈক্য রয়েছে, এই সম্মেলনে তার কিছুটা হয়তো সমঝোতা হতে পারে। আগের অনেক জি টোয়েন্টি সম্মেলনের শহর এলাকার বাইরে হয়েছিল, এবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল হামবার্গের ডাউনটাউনকেই ঠিক করেছেন এবারকার সম্মেলন ভেন্যু হিসেবে। ইতিমধ্যেই হাজার হাজার মানুষ প্রতিবাদ মুখর হয়েছেন, হামবার্গের সম্মেলনের বাইরে বিক্ষোভকারীরা ক্যাম্প করেছে। প্রতিবাদ বিক্ষোভ থামাতে অতিরিক্ত নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছে এবং মুহুর্মুহু সেখানে বিক্ষোভ চলছে, সম্মেলনের বিরোধিতা করে নানান বিষয় স্লোগান তুলে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই রওনা দিয়েছেন জি টোয়েন্টি সম্মেলনে গত বুধবার, তবে সম্মেলনের আগে তিনি ইউরোপের কয়েকটি দেশ সফর করেছেন, তার মধ্যে পোল্যান্ড সফর দিয়েই তিনি শুরু করেছেন তার সম্মেলন। পোল্যান্ডে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোলিশ সরকারের প্রশংসা করে ভাষণ দিয়েছেন।
On behalf of all Americans, let me also thank the entire Polish people for the generosity you have shown in welcoming our soldiers to your country. These soldiers are not only brave
President Trump বিভিন্ন বিষয়ে পোলিশ সরকারের প্রশংসা করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রকে সমর্থন করবার জন্য। তবে জি টোয়েন্টি সম্মেলনের আয়োজক দেশ জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে জলবায়ু, বাণিজ্য সহ নানা বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের যে মতানৈক্য রয়েছে তা নিয়ে অনেকে সংশয় প্রকাশ করেছেন। কাউন্টার টেরোরিজম বা সন্ত্রাস প্রতিরোধ এবং চীন ইস্যুতে ট্রাম্প অ্যাঙ্গেলা ঐকমত্যে আসতে পারেন বলে অনেকের ধারণা রয়েছে, যদিও নানা বিষয়ে মতানৈক্য রয়েছে। অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে মতের অমিল থাকলেও বিভিন্ন বিষয়ে সমঝোতা প্রতিষ্ঠার সর্বোচ্চ চেষ্টাই তিনি করবেন।
Ich glaube, da gibt es ein hohes Maß an Gemeinsamkeit und in anderen Fragen gibt es ein hohes Maß an Unterschied. Und deshalb kann ich dem Gespräch nicht vorweggreifen, aber ich glaube nicht, dass wir zum Schluss mit einigen Positionen in allen...
জার্মান ভাষায় বলছিলেন তিনি, আমি মনে করি অন্যান্য বহু বিষয়ে আমাদের মতের অমিল রয়েছে, মিলও রয়েছে কিছু বিষয়ে। ওসব অমিল বা মতানৈক্য সরিয়ে রেখে যেসব বিষয়ে সমঝোতা করা সম্ভব তার চেষ্টা করা হবে এই সম্মেলনে। তিনি বলেছেন, আন্তর্জাতিক কূটনীতি নিয়েই আমরা বেশি আলোচনা করব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি স্টিল আমদানিতে শুল্ক কমানো এবং কোটা বসানোর চিন্তা করছেন, এটি যুক্তরাষ্ট্রের শিল্প খাতের জন্য মারাত্মক একটি হুমকি হতে পারে, তার আমেরিকা ফার্স্ট নীতিমালার পরিপন্থীও হতে পারে। এসব কথায় যুক্তরাষ্ট্রের জি টোয়েন্টি অংশীদারেরাও শঙ্কিত হয়ে পড়েছেন। পলিটিক্যাল ইকোনমিস্ট মিডল সিক্স ইউনিভার্সিটির অধ্যাপক টিম ইভান্স যেমনটি বলছিলেন,
What he's doing, he's throwing all kinds of cards up in the air, NAFTA, critique of climate change, because he actually wants, I think, a bit of zero-based policy. I think at the end of the day, he probably, of course, wants free trade in the win-win sense, but what he's trying to expose is perhaps some of the hypocrisy.
Tim Evans বলছিলেন যে তিনি যা করছেন তা হচ্ছে সকল ধরনের কার্ডই তিনি খেলে যাচ্ছেন, NAFTA, জলবায়ু পরিবর্তনের সমালোচনা সবই হচ্ছে তার জিরো ভিত্তিক পলিসির কারণে। আমার ধারণা সবশেষে তিনি সম্ভবত মুক্ত বাণিজ্যের পক্ষেই কথা বলবেন, একটি উইন উইন অবস্থা ঠিক রেখে তিনি কাজ করবেন। তবে এখন যেসব কথা বলছেন তাতে চীনের মতো দেশগুলো যারা হিপোক্রেসি করে, খানিকটা বলে যে তারা মুক্ত বাণিজ্যের পক্ষে কিন্তু করে না, তাদেরকে চাপে রাখতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনে নানা বিষয়ে মতানৈক্য হবে তিনি আশা করেন। ট্রাম্পের নানা সময়কার নানা মন্তব্যে অনেকে চিন্তিত, নেটোর পক্ষে না থাকার একসময়কার ঘোষণা এভাবে নেটোভুক্তদের চিন্তায় ফেলেছিল, কিন্তু সবশেষে তা তিনি করেননি। অংশীদারদেরকে উপযুক্ত পরিমাণে নেটোর জন্য খরচ করার পরামর্শ দিয়েছেন ওই হুমকি দিয়ে। নর্থ আমেরিকান ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট তিনি না রাখার কথা বলেছিলেন, তারপর আবার মেক্সিকোর সঙ্গে চিনি রপ্তানি বিষয়ক একটি চুক্তি করেছেন। যুক্তরাষ্ট্রের এখনকার টার্গেট হচ্ছে চীন। চীনের সস্তায় স্টিল রপ্তানিকে যুক্তরাষ্ট্র ভালো মতো নিতে পারছে না বলা হচ্ছে। এর মধ্যে দিয়ে শুধু যুক্তরাষ্ট্র নয়, জার্মানি, ব্রিটেন সহ জি টোয়েন্টির অন্তর্ভুক্ত যেসব দেশগুলো রয়েছে তাদের অধিকাংশই ক্ষতিগ্রস্ত হতে পারে। জলবায়ু এবারকার সম্মেলনের বড় একটি ইস্যু। বিশ্লেষকরা বলছেন চীনের স্টিল রপ্তানির আলোচনায় জলবায়ু বিষয়টি হয়তো মিইয়ে যেতে পারে। শঙ্কর সিনগাম একজন বিশেষজ্ঞ, তিনি যেমনটি বলেন।
Many of the G20 members are experiencing exactly the same kinds of economic forces and constraints that the US is facing. So, for example, in the UK, the steel mills in Port Talbot and Redcar were closed because of really overcapacity of supply by the China steel sector. That's not very much different from what's been going on in Ohio and Pennsylvania. So I think that...
Shankar বলছিলেন চীনের স্টিল ইন্ডাস্ট্রির প্রভাবের কথা। যুক্তরাষ্ট্রের মতো জি টোয়েন্টি ভুক্ত অনেক দেশে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। উদাহরণ দেওয়া যায় ব্রিটেনের, সেখানকার পোর্ট ট্যালবো এবং রেডকার স্টিল মিল কারখানাগুলো বন্ধ। কম খরচে স্টিলের রপ্তানি এত বেশি চীন থেকে যে স্থানীয় উৎপাদনের স্টিল আর কেউ কেনে না। যুক্তরাষ্ট্রের ওহাইও এবং পেনসিলভেনিয়ার স্টিল কারখানায় একই অবস্থা, সকলেই চীনের সস্তা স্টিল কিনে নিচ্ছে। ফলে চীনের স্টিল কারখানা এবারকার সম্মেলনের বড় একটি টার্গেট হতে পারে। নেতৃবৃন্দ যদি কমন গ্রাউন্ড বের করতে পারে তবে এই সম্মেলন সফল হবে বলে অনেকে ধারণা করছেন। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের জি টোয়েন্টি সম্মেলনে যোগদানের বাড়তি একটি পাওনা হচ্ছে ইউরোপীয় দেশগুলো সফর, বিশেষ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকের কথা। শুক্রবার বৈঠকটি হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্কে, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে যে বৈরী সম্পর্ক রয়েছে এই সম্পর্ক শিথিল করতে, ভালো করতে, স্বাভাবিক করতে এই বৈঠক কিছুটা অবদান রাখতে পারে। ইউক্রেনে রাশিয়ার হস্তক্ষেপের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক স্নায়ুযুদ্ধে রূপান্তরিত হতে শুরু করেছিল। আর 2016 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের যে বিষয়টি উঠেছিল তা নিয়ে যে তদন্ত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্তৃপক্ষের পক্ষ থেকে, সেই তদন্তের পর সম্পর্ক আরও খারাপ হয়। ট্রাম্প পুতিন প্রথম সামনাসামনি বৈঠক হচ্ছে জি টোয়েন্টি সম্মেলনের সাইডলাইন বৈঠক হিসেবে। বলা হচ্ছে সন্ত্রাস প্রতিরোধ হবে আলোচনার মুখ্য ইস্যু, তবে সিরিয়া ইউক্রেন প্রসঙ্গ আসবে আলোচনায়। হোয়াইট হাউস বলছে প্রেসিডেন্ট ট্রাম্প তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেবেন কী বিষয়ে তিনি আলোচনা করবেন। নর্মাল বাইল্যাটারাল মিটিং বলা হচ্ছে স্বাভাবিক দ্বিপাক্ষিক বৈঠক। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প বহু প্রসঙ্গ আনবেন হয়তো আলোচনায়। যেমনটি বলছেন কাউন্সিল অন ফরেন রিলেশনসের বিশ্লেষক স্টিফেন সেস্টনভিচ।
The president has his own impulses. He may decide he wants to push the meeting in some unexpected direction, and we have to be prepared for this. This is a little bit...
বলছিলেন প্রেসিডেন্টের নিজস্ব কিছু বিষয় রয়েছে, তিনি নিজেই নিজের মতো করে চিন্তাভাবনা করেন এবং সিদ্ধান্ত নেন তিনি কখন কি বলবেন। আমাদেরকে হঠাৎ করে কিছু শোনার মতো অবস্থার জন্য, পরিস্থিতির জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে, আর এটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব স্টাইল, বলছিলেন ফরেন রিলেশনস কাউন্সিলের বিশেষজ্ঞ স্টিফেন। তবে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে যেসব ঘটনা চলছে, দুদেশের সম্পর্কের যে অবনতি তাতে হয়েছে, দুজনের বৈঠকে এ বিষয় নিয়েও আলোচনা হতে পারে এমন আশঙ্কাও করছেন, ধারণা করছেন অনেকেই। আর এই আলোচনার মাধ্যমে দুই দেশের সম্পর্কের যে চির ধরেছে তার কিছুটা স্বাভাবিক হতে পারে এমন আশাও পোষণ করছেন, যেমনটি বলছেন হাডসন ইনস্টিটিউটের বিশেষজ্ঞ হানা থবরন।
এভরিথিং that happens between Trump and Putin is going to be seen in that context. Was Trump too friendly? Was Trump actually trying to seem very tough on Russia in order to quiet down his
হানা ধারণা করছেন পুতিন এবং ট্রাম্পের মধ্যে কি আলোচনা হয় তা না হওয়া পর্যন্ত আন্দাজ করা কঠিন। ট্রাম্প কি পুতিনের সঙ্গে বন্ধুত্বসুলভ আচরণ করেছিলেন, রাশিয়া নিয়ে ট্রাম্পের আচরণ কেমন ছিল, এসব নানান রকম প্রশ্ন মানুষের মনে এখনও রয়ে গেছে। তবে বৈঠক না হওয়া পর্যন্ত এর কোনো উত্তর খুঁজে পাওয়া যাবে না। রাশিয়ানরা আশা করছেন দুই নেতার মধ্যে বৈঠকের মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্ক শিথিল হবে, ভালো হবে, যেমনটি বলছিলেন কনস্ট্যান্টিন মস্কোভিট।
Не может же так долго продолжаться. Кто-то должен что-то понять.
রুশ ভাষায় তিনি বলছিলেন যে এরকম সম্পর্ক দীর্ঘ সময় ধরে থাকতে পারে না, কেউ না কেউ বুঝতে হবে যে সমঝোতা না করলে কারোরই অগ্রগতি হবে না। ফলাফল যাই হোক, দ্বিপাক্ষিক ওই বৈঠকে ক্রেমলিনের পক্ষেরই লাভ বেশি হবে বলে অনেকে ধারণা করছেন, কারণ ফলাফল খারাপ হলে রাশিয়া বলবে যুক্তরাষ্ট্রের দোষ, আর ভালো হলে পুতিন বলবে আমার ক্রেডিট। তবে ট্রাম্প পুতিন আলোচনার ফলাফল যাই হোক না কেন, জি টোয়েন্টি সম্মেলনে বৈশ্বিক সংকট নিয়ে জলবায়ু, সন্ত্রাস, বাণিজ্য সহ নানা বিষয়ে সুস্পষ্ট নীতিমালা গৃহীত হবে, এটি সকলে আশা করছেন।
উত্তর কোরিয়া এ সপ্তাহে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ তার কড়া সমালোচনা করেছে। এ সম্পর্কে বেইজিং থেকে বিলাইডের রিপোর্ট পড়ে শোনাচ্ছেন শেগুফতা নাসরিন কুইন।
উত্তর কোরিয়া এ সপ্তাহে যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, যুক্তরাষ্ট্র তার কড়া জবাব দেওয়ার আহ্বান জানাচ্ছে। ওয়াশিংটন ও অন্যান্যরা এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ দেশের সাহায্য চাইছে, এবং সে দেশটি হচ্ছে চীন। আমেরিকা আরও চাইছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরও কড়া নিষেধাজ্ঞা আরোপ করতে। চীনা নেতা শি জিনপিং এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন জার্মানির হ্যামবার্গে জি টোয়েন্টির বৈঠকের বাইরে বৈঠকে বসবেন, তখন তাদের আলোচনায় একটা প্রধান ইস্যু হবে উত্তর কোরিয়া, সেটাই মনে করা হচ্ছে। শীর্ষ সম্মেলনের সময় জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া বিষয়ে ত্রিপাক্ষিক বৈঠক করবে বলেও কথা রয়েছে। শুক্রবার ও শনিবার জি টোয়েন্টির শীর্ষ সম্মেলন হচ্ছে। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসন পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে চাপ বৃদ্ধি করার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। বিবিসির কাছে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসন বলেন, উত্তর কোরিয়ার যে দেশের সঙ্গে সবচাইতে সরাসরি অর্থনৈতিক সম্পর্ক রয়েছে সেই দেশ হচ্ছে চীন। তাই চীনকেই উত্তর কোরিয়ার বিরুদ্ধে অব্যাহত চাপ বজায় রাখতে হবে। উত্তর কোরিয়ার সবচাইতে বড় মিত্র দেশ ও বাণিজ্যিক শরিক হচ্ছে চীন। এবছরের প্রথম চার মাসে উত্তর কোরিয়ার সঙ্গে চীনের বাণিজ্যিক লেনদেন বৃদ্ধি পেয়েছে প্রায় 40%। একই সময় বেজিং উত্তর কোরিয়ার কয়লার ওপর নতুন নিষেধাজ্ঞা কার্যকর করতে শুরু করেছে। গত বছর ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ফেব্রুয়ারি মাসে বেজিং বছরের বাদবাকি সময়ের জন্য কয়লা আমদানি করা নিষিদ্ধ করে দেয়। এপ্রিল মাসে প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, আগের বছরের একই সময়ের তুলনায় ওই আমদানির পরিমাণ 52% কমে যায়। চীনা বিশ্লেষকরা এই যুক্তি দেন যে চীনকে যে কৃতিত্ব দেওয়া হয় তার চাইতে চীন অনেক বেশি কাজ করছে। সাংহাইয়ের ফুডান ইউনিভার্সিটির প্রফেসর এবং উত্তর কোরিয়া বিষয়ে এক বিশেষজ্ঞ চাই জিয়ান বলেন,
পশ্চিমা
দেশগুলো মনে করে উত্তর কোরিয়ার ওপর চীনের অনেক প্রভাব আছে। তারা চীনের সঙ্গে উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতার কথা উল্লেখ করে চীনের ওপর উত্তর কোরিয়ার অর্থনৈতিক নির্ভরতার কথা বলে, এবং যুক্তি দেয় যে নিষেধাজ্ঞার মাধ্যমে তাদের আচরণ পরিবর্তন করা যাবে। কিন্তু এ ধরনের চিন্তা বা ধারণা একেবারেই ভুল। ভয়েস অফ আমেরিকার ম্যান্ডারিন সার্ভিসের সঙ্গে এক সাক্ষাৎকারে চাই বলেন, উত্তর কোরিয়ার জন্য যেটা সত্যি প্রয়োজন তা হচ্ছে নিরাপত্তার নিশ্চয়তা, এবং চীন সেটা তাদের দিতে পারে না। এ পর্যন্ত অন্যান্য দেশের সঙ্গে চীনও উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সমালোচনা করেছে। চীন বলেছে জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করেছে উত্তর কোরিয়া, তবে তারা নিষেধাজ্ঞার কথা কিছু বলেনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উত্তর কোরিয়া বিষয়ে জরুরি বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেলি বলেন, আসন্ন দিনগুলোতে সদস্যদের মধ্যে নতুন প্রস্তাব বিতরণ করা হবে। রিচার্ড বিটজিঙ্গার হচ্ছেন সিঙ্গাপুরের এস রাজা রত্নাম স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের এক সিনিয়র ফেলো। তিনি বলেন, নিষেধাজ্ঞা আরোপ করতে পারলে পশ্চিমা দেশগুলো হয়তো ভালো লাগবে, তবে যারা শীর্ষস্থানের তাদের ওপর কোনো প্রভাব পড়বে না। রিচার্ড বিটজিঙ্গার:
Kim and his, you know, that top 1% of the North Korean hierarchy, you know, they have ways in order to get around sanctions to make sure that they stay in a comfortable lifestyle. I think we're past the point where the North Koreans are going to give up their nuclear weapons.
Richard Bitsinger যেমন বললেন, উত্তর কোরিয়া এবং উচ্চ পদস্থ শীর্ষ কর্মকর্তাদের 1% এবং কিম নিষেধাজ্ঞার কঠিন দিকগুলো এড়িয়ে যাওয়ার বিভিন্ন উপায় জানেন এবং তারা এটা নিশ্চিত করে নেন যে তাদের জীবনযাত্রার মান ঠিকই থাকবে। উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র কার্যক্রম বাদ দেবে না। অন্যান্যরা বলেন, অস্ত্র নির্মাণের জন্য উত্তর কোরিয়ার অবৈধ বৈদেশিক অর্থায়ন বিঘ্নিত করাটাই বিবেচনা করা উচিত।
বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 2টি জেলায় বুধবার রাতে পাহাড় ধসে অন্তত 3 জন নিহত এবং 1 জন নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।
গত জুন মাসে প্রবল বৃষ্টিপাতের কারণে ওই অঞ্চলের 4টি জেলায় পাহাড় ধসে 4 সেনা সদস্য সহ 150+ মানুষ নিহত হওয়ার পর গত কয়েকদিন যাবৎ পুনরায় ব্যাপক বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে এই ঘটনা ঘটল। ঘটনাস্থল থেকে সংবাদদাতারা জানিয়েছেন, কক্সবাজার জেলার আঞ্জুমান পাড়ায় বুধবার রাতে পাহাড় ধসে 2 জন নিহত এবং অপর 1 জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের তৎপরতা চলছে বলে জানা গেছে। অন্যদিকে বুধবার রাতে বান্দরবন পার্বত্য জেলার নাইখাংচুরি উপজেলার ঘুমধুম এলাকায় পাহাড় ধসে 1 জন নিহত এবং অপর 1 জন আহত হয়েছেন। টানা ভারী বর্ষণে পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য পাহাড়ে বসবাসকারীদের সতর্ক করা হচ্ছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের সিলেট অঞ্চলে প্রবল বর্ষণ এবং উজানের পানির ঢলে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে বলে দুর্গত এলাকা থেকে পাওয়া খবরে জানা গেছে। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলমের আরেকটি রিপোর্ট।
বন্যা কবলিত এলাকা থেকে সংবাদদাতারা জানিয়েছেন, সুরমা ও কুশিয়ারা নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে বিপদ সীমার বেশ উপর দিয়ে প্রবাহিত হওয়ায় মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ এবং হবিগঞ্জের নতুন নতুন জায়গা প্লাবিত হয়েছে। প্রায় 10 দিন ব্যাপী বন্যায় ওই অঞ্চলের লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছেন। শত শত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে, হাজার হাজার ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে এবং ফসলের ক্ষতি হয়েছে। সংবাদদাতারা জানিয়েছেন, সরকারি ত্রাণ অপ্রতুল হওয়ায় দুর্গত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি এবং ঔষধের অভাব দেখা দিয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে স্বাস্থ্য বিজ্ঞান। ব্রকলিতে এমন একটি উপাদানের খোঁজ পাওয়া গেছে যে উপাদানটি ডায়াবেটিক চিকিৎসার জন্যে ঔষধে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সুইডেনের গবেষকরা মনে করছেন এই উপাদান নিরাপদভাবে রক্তে শর্করা কমাতে সাহায্য করবে, এমনকি যারা শাকসবজি খেতে পছন্দ করে না তাদের ক্ষেত্রেও। ভয়েস অফ আমেরিকার জেসিকা বার্মনের রিপোর্ট থেকে শোনাচ্ছেন শাহাদাত হোসেন সবুজ।
প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামা আমেরিকানদের বেশি বেশি সবজি খেতে উৎসাহিত করতে প্রচারণা চালিয়েছেন। আবার 1990 সালে প্রেসিডেন্ট জর্জ বুশ বিশেষ একটি সবজির প্রতি সবসময়ই অনীহা দেখিয়েছেন।
I do not like broccoli. And I haven't liked it since I was a little kid. And my mother made me eat it. And I'm president of the United States. And I'm not going to eat any more broccoli.
Bush বলছিলেন, আমি ব্রোকলি পছন্দ করি না। আমি যখন ছোট শিশু ছিলাম তখন থেকেই এটা আমার ভালো লাগতো না এবং আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং আমি আর কখনোই ব্রোকলি খাব না। কিন্তু ব্রোকলির উপর সর্বশেষ গবেষণা হয়তো মিস্টার বুশের সিদ্ধান্তকে পরিবর্তন করতে পারত। এই সবজি থেকেই সালফরফেইন নামক একটি উপাদান যা ক্লিনিক্যাল ট্রায়ালে রক্তে শর্করা কমাতে মেটফর্মিন ঔষধের মতোই কাজ করছে। এটি বিশ্বব্যাপী 30 কোটি টাইপ 2 ডায়াবেটিক রোগীদের জন্য সুসংবাদ, যারা কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা এবং পেটের উপর বিরূপ প্রতিক্রিয়ার ভয়ে মেটফর্মিন ওষুধ সেবন করতে পারেন না। সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের ডায়াবেটিক সেন্টারের ডাক্তার অ্যান্ডারসন রসেনগ্রেন HA1C কমাতে সালফরফেইন আবিষ্কার করেছেন, যেটা দীর্ঘমেয়াদে রক্তে শর্করার পরিমাণ কমাতে পারবে। ডাক্তার অ্যান্ডারসন এর তত্ত্বাবধানে একদল গবেষক কাজ করছেন, যারা তথ্য ভাণ্ডার ব্যবহার করে প্রায় 4,000 মতো উপাদান থেকে এই সালফরফেইন খুঁজে পান।
This is very exciting because there have been so many claims over the years of different food dietary components having different health effects, but here we have really scientifically based proof of that it has an effect on type 2 diabetes.
ডক্টর অ্যান্ডারসন বলছিলেন, আমরা খুবই খুশি যে বহু বছর ধরে হরেক রকম খাবার এবং পথ্য নিয়ে গবেষণা হয়েছে স্বাস্থ্যের উপরের প্রভাব নিয়ে। আমরা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেছি যে এটা টাইপ 2 ডায়াবেটিসের উপর কাজ করে। টাইপ 2 ডায়াবেটিক আছে এমন 97 জন রোগীর উপর 12 সপ্তাহ পর্যবেক্ষণ চালিয়ে দেখা গেছে সালফরফেইন শতকরা 10% HA1C কমাতে সাহায্য করেছে। এই গবেষণায় পাওয়া তথ্য সায়েন্স ট্রান্সলেশন মেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে। ডক্টর অ্যান্ডারসন প্রি ডায়াবেটিক রোগীদের উপরও একই গবেষণা চালানোর প্রস্তুতি নিচ্ছেন।
If you would have people without metformin at all, it might be that the metformin effect might be even stronger.
তিনি বলছিলেন, যদি মেটফর্মিন গ্রহণ করেননি এমন মানুষের উপর এই পরীক্ষা চালানো যায়, তবে দেখা যাবে যে সালফরফেইন হয়তো আরও বেশি শক্তভাবে কাজ করছে। আমরা রক্তে শর্করা কমাবার লক্ষ্য নিয়ে যদি ব্রোকলি খেতে শুরু করি, তবে গড়ে যতটুকু সালফরফেইন দরকার তা হয়তো প্রতিদিনের ব্রোকলি থেকে পাওয়া যাবে না। সেক্ষেত্রে এই পিলটাই উপযুক্ত। ডায়াবেটিক রোগী অথচ যারা ব্রোকলি খেতে অপছন্দ করেন তাদের উভয় সংকটের সমাধান হয়তো এই আবিষ্কার।
এভরিডে গ্রামার,
প্রতিদিনকার ব্যাকরণ।
হ্যাঁ, ব্যাকরণ প্রতিদিন।
আসলে প্রতিদিন না হলেও প্রতি মঙ্গলবার রেডিওতে শুনবেন এবং ওয়েবসাইট ও ফেসবুকে দেখবেন ইংরেজি ব্যাকরণ শেখার এই নতুন অনুষ্ঠান। এবার শুনবেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন রয়েছে।
যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং জর্জিয়ার প্রধানমন্ত্রী গর্গি কিফিরিকাশভিলি সম্প্রতি ইউএস জর্জিয়া জেনারেল সিকিউরিটি অফ ইনফরমেশন চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তি যুক্তরাষ্ট্র জর্জিয়ার মধ্যে নিরাপত্তা সহযোগিতা বিষয়ে এক প্রধান মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। এই চুক্তির মাধ্যমে দ্বিপাক্ষিক গোয়েন্দা তথ্য ভাগাভাগি করার বৈধ ভিত্তি রচিত হবে, যা যুক্তরাষ্ট্র জর্জিয়ার মধ্যে সন্ত্রাস বিরোধী সহযোগিতা বৃদ্ধি করবে। এই চুক্তি নেটো সদস্যভুক্ত দেশগুলির সামরিক সহায়তা বিষয়ে জর্জিয়ার সামরিক বাহিনীর আন্তঃনির্ভরশীলতা জোরদার করবে। এই তথ্য সমৃত চুক্তি সামরিক বাহিনীকে রূপান্তরণে জর্জিয়ার প্রয়াসকে সহায়তা করবে এবং দুটি দেশের মধ্যে ভবিষ্যতের নিরাপত্তা চুক্তির পথ প্রশস্ত করবে। চুক্তি স্বাক্ষরের পর পররাষ্ট্রমন্ত্রী টিলারসন এবং প্রধানমন্ত্রী কিফিরিকাশভিলি দুটি দেশের দৃঢ় অংশীদারিত্বের বিষয়ে আলাপ আলোচনা করেন। এই বছরই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 25তম বার্ষিকী পালিত হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী টিলারসন জর্জিয়ার প্রধানমন্ত্রীকে বিশ্বময় নিরাপত্তায় অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং স্বাধীনতা লাভের পর দেশটির সংস্কার প্রবর্তনে যে অগ্রগতি সাধিত হয়েছে তার প্রশংসা করেন। পররাষ্ট্রমন্ত্রী টিলারসন ইউরো আটলান্টিক অন্তর্ভুক্তিকরণে জর্জিয়ার অব্যাহত অগ্রগতির প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন। পররাষ্ট্রমন্ত্রী টিলারসন জর্জিয়ার সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের অধীনে আঞ্চলিক অখণ্ডতার প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। মস্কো সমর্থিত বিচ্ছিন্ন হয়ে যাওয়া আফগাজিয়া এবং সাউথ অসেশিয়া অঞ্চলগুলি নিয়ে রাশিয়ার সঙ্গে জর্জিয়ার বিরোধ অব্যাহত রয়েছে। 2008 সালে সংক্ষিপ্ত এক লড়াইয়ের পর রাশিয়া আফগাজিয়া ও সাউথ অসেশিয়াকে স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, যদিও হাতে গোনা কয়েকটি দেশ এই অঞ্চলগুলিকে স্বীকৃতি দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী টিলারসন এবং প্রধানমন্ত্রী কেফরিকাশভেলি উভয়ই জর্জিয়ার নিরাপত্তা ও সমৃদ্ধিতে অব্যাহত প্রয়াস চালাতে সম্মত হন।
আপনারা এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন।
উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণ, এই ধারাবাহিক অনুষ্ঠানটি শুনুন প্রতি রোববার বেতারে, ওয়েব পেজে এবং ফেসবুকে।
শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের জন্য রয়েছে মিতালির আসর।
শ্রোতা বন্ধুরা, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি সুগুফতা নাসরিন কুইন, আরও আছেন আমাদের সঙ্গে রোকেয়া হায়দার।
শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো সুগুফতা, আসলে আমার কাছে যে চিঠিটা আমি নিয়ে এসেছি এই মুহূর্তে, আসলে এই চিঠিটা ইমেলে এসেছে, তো কম্পিউটার থেকে বার করার চেষ্টা করতে করতে স্টুডিওতে পৌঁছতে দেরি হয়ে গেল। এটা পুরো একটি ফ্যান ক্লাব, বারুইপাড়া মুর্শিদাবাদে। আমরা সাধারণত পশ্চিমবঙ্গের ফ্যান ক্লাবের কাছ থেকে এই ধরনের চিঠি পাই না। ইন্টারন্যাশনাল ডিএক্স রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি নাজিমুদ্দিন, উনি চিঠি লিখেছেন এবং চিঠিতে তিনি বিস্তারিত তার ক্লাবের যেসব তৎপরতা তার কথাই জানিয়েছি, তো সেই কথাই জানিয়েছেন তিনি। তিনি প্রথমে তো বলছেন যে আমেরিকার 241তম জন্মদিন যে হয়ে গেল 4th July, সেটার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। ভাই নাজিমুদ্দিন, আপনাকে এবং আপনার ক্লাবের শ্রোতাদের সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। তো সেগুপ্তার যেটা সবথেকে ভালো খবর যে তিনি কিন্তু নিয়মিত আমাদের খবর রেডিওতে যতটুকু শুনতে পারেন ওয়েব পেজেও দেখেন।
খুব ভালো লাগছে সে কথা শুনে যে
ওয়েবসাইটে যে
প্রোগ্রামগুলো শোনেন, এবং তারা নিশ্চয়ই ফেসবুকেও যান, যেহেতু তারা ওয়েবসাইটেও যান, এবং আমরা আশা করব যে তারা যেন ফেসবুকে আমাদের কাছে প্রশ্ন পাঠান, তাদের কর্ম তারা যেসব কাজ করছেন সেগুলো জানাবেন, ছবি পাঠাতে পারেন আমাদের।
হ্যাঁ, ছবি পাঠাতে পারেন এবং ইমেল তো নিয়মিতই পাঠাতে পারেন। তিনি যেটা লিখছেন সেটা সবথেকে যেটা উৎসাহের কথা যে ওয়েবসাইট তিনি নিয়মিত দেখছেন, প্রোগ্রামগুলো শুনছেন, এবং আমি ইংরেজিতেই পড়ে উনি ইংরেজিতে লিখেছেন, ভেরি নাইস সোর্স অফ ইনফরমেশন, এন্টারটেইনমেন্ট আর নলেজেবল, যেটা বলছে যে তার জ্ঞান আহরণের জন্য একটি বিরাট উৎস, এবং তথ্য উনি অনেক পাচ্ছেন, এবং বিনোদনের যেসব খবরাখবর সেটা মানে তারা শুধু বিনোদন থেকে বিনোদনের গান বাজনা নিয়েই না, এই পুরো অনুষ্ঠানটাকে বিনোদনমূলক বলে উল্লেখ করছেন তিনি।
আচ্ছা,
তো ভাই নাজিমুদ্দিন, আসলে এটা খুবই উৎসাহের কথা আমাদের জন্যে, তো খুবই ভালো কথা একটি। এবং তারপরে তিনি বলছেন যে আগামীতে 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস, তো সেখানে ওই দিন পতাকা উত্তোলন করবেন, দেশাত্মবোধক গান এবং অন্যান্য গান হবে, এবং সেখানে ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের শ্রোতা যারা আছেন পশ্চিমবঙ্গে বা তার অঞ্চলে তারা থাকবেন, এবং ডিএক্সের ডিএক্সিং যে করে সেই তা পুরো একটা প্রদর্শনী থাকবে সেখানে। এবং তাছাড়াও তিনি আরও অন্যান্য কিছু কর্মসূচিতে তারা ক্লাবের পক্ষ থেকে গ্রহণ করেছে, তো সেটাই আর কি বলছে যে এই তারা জানিয়েছেন যে বর্ষা মৌসুম চলছে, তো তো বর্ষা মৌসুমে ভারতে তারা অনেক তার অঞ্চলে তিনি অনেক কাজকর্ম গ্রহণ করবেন।
খুব ভালো লাগলো ওনার চিঠির জন্য, অসংখ্য ধন্যবাদ। আমাদের
এই ধরনের বিস্তারিত কর্মসূচি জানিয়ে যদি চিঠি লেখেন তো খুব ভালো ভালো হয়।
খুব ভালো
চিঠিপত্র জবাবের আসর এ পর্যন্তই।
এবার খেলাধুলার খবর নিয়ে আসছেন আহসানুল হক।
খেলার খবরের শুরুতেই রয়েছে ক্রিকেটের খবর। ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট শুরু হয়েছে লর্ডসের মাঠে। সেখানে ইংল্যান্ড টসে জিতে প্রথম দিনের খেলায় ব্যাট করছে। ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছে 5 উইকেটে 249 রান। ইংল্যান্ডের রুট 115 রান করেছেন, 160 বল খেলেছেন, 16টি বাউন্ডারি, 1টি ছক্কা। ওদিকে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের মধ্যে ওয়ানডে সিরিজ চলছে কিংস্টনের মাঠে। সেখানে ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে পঞ্চম ওয়ানডেতে ব্যাট করতে নেমেছে এবং 3 উইকেট হারিয়েছে 28 ওভার 1 বল খেলে 110 রান। দলীয় সংগ্রহ 110। হোপ 46 রান করেছেন, 39 রানের মাথায় লিউইসের উইকেট পড়ে যায়, 76 রানের মাথায় দ্বিতীয় উইকেট পড়ে, 76 রানই তৃতীয় উইকেটও পড়ে যায়। যাদব 2টি উইকেট নিয়েছেন 38 রান দিয়ে, পান্ডিয়া 1টি উইকেট নিয়েছেন 13 রান দিয়ে। এবারে টেনিসের খবর। লন্ডনে উইম্বলডন টেনিস টুর্নামেন্ট চলছে। ইয়োকোভিচ পাবলাসেককে 6-2, 6-2, 6-1 গেমে পরাজিত করেছেন। ওদিকে মনফিলস এডমন্ডকে 7-6, 6-4, 6-4 গেমে পরাজিত করেছেন। থিয়েম এবং সাইমনের মধ্যেকার খেলা এখনও চলছে। মানারিনো পরাজিত করেছেন সুগিতাকে। দিনের পরের দিকে রজার ফেডারারের খেলার কথা রয়েছে। এবারে উইম্বলডনের ইতিহাস সম্পর্কে কিছু কথা। উইম্বলডন শুরু হয়েছিল কবে থেকে? এখন যেমন উইম্বলডন টেনিসে সারা বিশ্বের বড় বড় খেলোয়াড়রা যোগ দিচ্ছেন, তেমনটি কিন্তু শুরুতে ছিল না। সেই 1877 সালে উইম্বলডন চ্যাম্পিয়নশিপ প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল। উইম্বলডন হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রাচীন টেনিস টুর্নামেন্ট এবং এর দীর্ঘ ইতিহাস রয়েছে। উইম্বলডন শুরুর দিকে খেলতেন ধনী ব্যক্তিরা এবং তারা খেলতেন তাদের বাড়ির কাছে কোনো ক্লাবে, ঘাসের লনে সেই খেলা হতো। এখন যেসব পোশাক পরে পুরুষ এবং মহিলা খেলোয়াড়রা খেলেন, তখন কিন্তু পোশাক সেরকম ছিল না। শুনে অবাক হবেন যে পুরুষদের পোশাক ছিল তখন ট্রাউজার্স, অর্থাৎ ফুল প্যান্ট পরে তারা খেলতেন। তাদের ফুল স্লিভড শার্ট, যেটি হাত গুটিয়ে তারা টেনিস খেলতেন। আর মহিলারাও কিন্তু অনেক রক্ষণশীল পোশাক পরে তখন টেনিস খেলতেন এবং সেই পোশাক ছিল সাদা। 1877 সালে প্রথমবারের মতো উইম্বলডন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। সেই টুর্নামেন্টে কিন্তু শুধুমাত্র পুরুষরাই অংশ নিয়েছিল। পুরুষদের সেই টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপ ফাইনালে স্পেন্সার উইলিয়াম মার্শালকে 6-1, 6-2, 6-4 গেমে পরাজিত করেছিলেন মাত্র 48 মিনিটের মধ্যে। 200 দর্শক এসেছিলেন এবং তারা প্রত্যেকে 1 শিলিং করে টিকিট করেছিলেন। সে যুগের 1 শিলিং এখন হয়তো $5.5 মতো হবে, কিন্তু আপনারা জানেন নিশ্চয়ই যে উইম্বলডন টেনিসের টিকিটের দাম কিন্তু এখন তার চাইতে অনেক অনেক বেশি। 1877 সালে পুরুষরা উইম্বলডন চ্যাম্পিয়নশিপে খেললেও 1884 সাল থেকে মহিলারাও উইম্বলডনে অংশ নিতে শুরু করেন। প্রথমবারের মতো 1884 সালে মহিলারা অংশ নেন এবং 13 জন মহিলা প্রতিযোগী ছিলেন সেই টুর্নামেন্টে। সেই টুর্নামেন্টে শিরোপা জয় করেছিলেন মড ওয়াটসন। তিনি পরাজিত করেছিলেন তার বোন লিলিয়ানকে ফাইনাল খেলায়। প্রথম দিকে কিন্তু উইম্বলডন টেনিসে শুধুমাত্র ব্রিটিশ খেলোয়াড়রাই অংশ নিতেন। পরে আস্তে আস্তে বিদেশি খেলোয়াড়রা আসতে শুরু করেন এবং প্রথমবারের মতো কোনো বিদেশি উইম্বলডন জয় করেছিলেন, সেটি হচ্ছে 1905 সালে আমেরিকার একজন মহিলা মে স্যাটন। সে সময় কিন্তু উইম্বলডন যারা খেলতেন তারা ছিলেন শৌখিন খেলোয়াড়। 1968 সাল থেকে পেশাদারী টেনিস খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশ নিতে সক্ষম হন। সেই 1968 সালে যিনি পুরুষ বিভাগে শিরোপা জয় করেছিলেন তিনি পুরস্কার হিসেবে পেয়েছিলেন £2000, আর মহিলাদের মধ্যে যিনি শিরোপা জয় করেছিলেন তিনি পেয়েছিলেন £750। আজকের যুগে কিন্তু মহিলা এবং পুরুষরা প্রায় সমান অর্থ পাচ্ছেন এই টুর্নামেন্টের শিরোপা জয় করে, এবং এই পরিবর্তনটি এসেছে কিন্তু খুব বেশি দিন আগে নয়, 2007 সালে। তার আগে কিন্তু পুরুষদের জন্যে পুরস্কারের অর্থ ছিল অনেক বেশি। এবারের উইম্বলডন টেনিসে যিনি শিরোপা জয়ী হবেন পুরুষ অথবা মহিলা বিভাগে, প্রত্যেকে $2.8 মিলিয়ন পুরস্কার পাবেন। দেখা যাক শেষ পর্যন্ত এবারের উইম্বলডন টেনিসে কে জয়ী হন। এই ছিল খেলার খবর।
এখন রয়েছে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ইউরোপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বসাধারণের উদ্দেশ্যে দেওয়া তার প্রথম প্রধান ভাষণে সতর্ক করে দিয়েছেন যে পশ্চিমের মূল্যবোধগুলো আক্রমণের সম্মুখীন হয়েছে। তিনি জিজ্ঞেস করেন, তাহলে কি পশ্চিমী জনগণ এর জন্য লড়তে প্রস্তুত? পোল্যান্ডের ওয়ারসোতে প্রেসিডেন্ট বলেন, আমাদের সময়কার মৌলিক প্রশ্ন হচ্ছে পশ্চিমের কি টিকে থাকার ইচ্ছে আছে? আমাদের মূল্যবোধকে যে কোনো মূল্যে রক্ষা করার ব্যাপারে আমরা কি আস্থাশীল? আমাদের নাগরিকদের প্রতি কি আমাদের সেই সম্মানবোধ আছে যাতে আমরা আমাদের সীমান্ত রক্ষা করতে পারি? 5,000 লোকের সমাবেশে ট্রাম্প বলেন, আমরা সবসময় নতুন নাগরিকদের স্বাগত জানাব যারা আমাদের মূল্যবোধ পোষণ করে এবং আমাদের জনগণকে ভালোবাসে, কিন্তু যে কোনো ধরনের সন্ত্রাসবাদ এবং উগ্রবাদের ব্যাপারে আমাদের সীমান্ত বন্ধ রাখা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তাকে জিতিয়ে দিতে রাশিয়া হস্তক্ষেপ করতে পারে, কিন্তু তিনি একথাও বলেন যে অন্যান্যরাও হয়তো হস্তক্ষেপ করেছে। জার্মানির হামবুর্গে G20 বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে ওয়ারসোতে এক সংবাদ সম্মেলনে বলেন, আমার মনে হয় রাশিয়া থাকতে পারে, অন্য লোকেরাও থাকতে পারে, অন্য দেশেরাও থাকতে পারে। ট্রাম্পের এই বিবৃতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর নিশ্চিত উপসংহারের বিপরীত, যেখানে তারা বলেছে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে এই অভিযান পরিচালনা করেছেন যাতে যুক্তরাষ্ট্রের এই নির্বাচনকে কলুষিত করা যায় এবং ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের সুনাম ক্ষুণ্ণ করা যায়। গোয়েন্দা দপ্তর এই কথাটি জানতে পারে নভেম্বরে নির্বাচনেরও 3 মাস আগে অগস্টে, যে কারণে ট্রাম্প এখন প্রশ্ন তুলছেন কেন তার পূর্বসূরি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এ ব্যাপারে কিছুই করেননি। একটি শীর্ষস্থানীয় মানবাধিকার গোষ্ঠী 2013 সাল থেকে বিরোধী দলের ব্যক্তিদের গুম ও আটকের জন্য বাংলাদেশ সরকারকে দায়ী করেছে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, সরকারের বিশেষ বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন অথবা পুলিশের গোয়েন্দা শাখা এই সব গুমের জন্য দায়ী। এই প্রতিবেদনে সাক্ষী ও পরিবারের সদস্যদের উদ্ধৃত করে বলা হয়েছে যে অন্তত 90 জনকে গত মাসে আটক করা হয়। তারা বলছে যে এই সব ব্যাপারে বাংলাদেশ সরকারের কাছ থেকে যে মন্তব্য চাওয়া হয়েছিল তারা এর কোনো জবাব দেয়নি। এইসব অভিযোগ তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনকে আমন্ত্রণ জানাতে হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত ICC বলছে যে দক্ষিণ আফ্রিকা সুদানের প্রেসিডেন্ট ওমর আল বাশিরকে গ্রেপ্তার না করে ICC-র প্রতি তার দায়িত্ব লঙ্ঘন করেছে। ওমর আল বাশিরকে গণহত্যার অভিযোগে খোঁজা হচ্ছে। ওই আদালত পরিচালনাকারী বিচারক কুনো তারফুসের আজ বলেছেন যে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে দক্ষিণ আফ্রিকার অঞ্চলে থাকার সময় দেশটি আদালতের অনুরোধ রক্ষা করতে ব্যর্থ হয়েছে। ICC আরও লক্ষ্য করেছে যে দক্ষিণ আফ্রিকার আদালতগুলো বশিরকে 2015 সালে সেদেশ সফরের সময় গ্রেপ্তার করতে ব্যর্থতার জন্য সরকারের সমালোচনা করেছে। তারা বলছে যে এই মামলা জাতিসংঘে নিয়ে গেলেও কোনো সুফল পাওয়া যাবে না। ওদিকে অধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বৃহস্পতিবারের এই রায়ের ওপর দ্রুত দেওয়া এক মন্তব্যে বলেছে যে এতে প্রমাণিত হয়েছে যে গ্রেপ্তার থেকে বশির অব্যাহতি পেতে পারেন না এবং অন্যান্য দেশ যেন দক্ষিণ আফ্রিকাকে এ ব্যাপারে অনুসরণ না করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সকল দেশের প্রতি আহ্বান জানান যে তারা যেন উত্তর কোরিয়ার হুমকির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে এবং প্রকাশ্যে দেশটিকে জানিয়ে দেয় যে এই খারাপ আচরণের একটা পরিণতিও আছে। পোল্যান্ড সফরের সময় ট্রাম্প বলেন যে তিনি কোনো সীমা রেখা আঁকবেন না কিংবা তাঁর কোনো পরিকল্পনা নিয়েও কোনো কথা বলবেন না।
আর এর সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন লিনাস রিমকোস। আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবাইকে আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.